এর বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ রোববার 27 জুন, ১৩ আষাঢ় এবং ফের্সে 6-3 রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন তারা আমাদের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি তেহরান স্টুডিও থেকে শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাথমিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। মার্কিন স্বেচ্ছাচারী নীতি গোটা বিশ্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হোসনা। তারপর রয়েছে পত্রপত্রিকার পাতার খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের কাছে 7,000 পাল্লার ড্রোন রয়েছে বলে জানালো IRGC। আটলান্টিকে ইরানি নৌবহরের উপস্থিতিতে শত্রুরা আতঙ্কে। অনির্দিষ্টকাল ধরে ভিয়েনা আলোচনায় অংশ নেবে না বলে ইরানের হুঁশিয়ারি। পরমাণু স্থাপনায় নজরদারির চুক্তি নবায়নেও বাধ্য নয় তেহরান। বাংলাদেশে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একদিনেই প্রাণ গেছে 119 জনের। শনাক্ত হয়েছেন 5,268 জন। এবং ভারতের জম্মু বিমানবন্দরের সামরিক স্থাপনায় 2 বিস্ফোরণের পর সন্দেহ করা হচ্ছে ড্রোন হামলার, চলছে তদন্ত। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন তার বাহিনীর কাছে 7,000 কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। আজ তেহরানে IRGC-র তৈরি করোনা ভাইরাসের নুরা টিকার মোড়ক উন্মোচনের এক অনুষ্ঠানে তিনি একথা জানান। জেনারেল সালামি বলেন, বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে ইরান বিশ্বের সেরা দেশগুলোর কাতারে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বহু ক্ষেত্রে ইরান সেরা দেশগুলোর সারিতে স্থান করে নিয়েছে। তিনি বলেন, আল্লাহর রহমতে আমরা এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহের অধিকারী। ন্যানো টেকনোলজিতে আমরা সামনের কাতারে রয়েছি। আমরা পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে এতটা সাফল্য অর্জন করেছি যে আমাদের ড্রোন এখন 7,000 কিলোমিটার দূরত্বে উড়ে গিয়ে আবার ফিরে আসতে পারে। IRGC-র প্রধান কমান্ডার বলেন, শুধু সামরিক ক্ষেত্রে নয়, সেই সঙ্গে আরও বহু ক্ষেত্রে আমরা বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি বলেছেন, আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি আজ আরও বলেছেন, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজ বহরের নৌযানগুলো ইরানের নিজের তৈরি। এ কারণে ইরানের এই নৌবহর দেশের স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করছে। ইরানি বহর নৌ চলাচলের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে বলে তিনি জানান। জেনারেল মুসাভি বলেন, নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমায় ইরানি নৌবহরের অভিযান শত্রুদের জন্য অস্বস্তিকর। আটলান্টিক মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ বহরের উপস্থিতির সুস্পষ্ট বার্তা রয়েছে। এ কারণেই আমেরিকা ও ইসরায়েল এখন উদ্বেগ ও উৎকণ্ঠায়। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইরানের সেনাবাহিনী সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। ইরান বলেছে, মার্কিন সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করলেই কেবল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে ফল বের করে আনা সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এক টুইটার বার্তায় এই ঘোষণা দিয়ে বলেছেন, ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দিতে চাইলেও ইরানের কারণে ওই সমঝোতা এখনও টিকে আছে। ইরান অনির্দিষ্টকালের জন্য ভিয়েনা আলোচনায় অংশ নেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে সাময়িক চুক্তির মেয়াদ নবায়ন করতে তেহরান বাধ্য নয়। ইরান IAEA-র সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দেওয়ার পর ওই সাময়িক চুক্তি অনুযায়ী জাতিসংঘের ওই সংস্থাটি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি করে যাচ্ছিল। চুক্তিটির মেয়াদ দুদিন আগে শেষ হয়ে গেছে। IAEA-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী বলেছেন, ইরান স্বেচ্ছায় তার পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি চালাতে দিয়েছিল, এখন সেটি নবায়ন করতে তেহরানকে বাধ্য করতে চাওয়া উচিত নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে আরও 119 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া নতুন করে আরও 5,268 জন আক্রান্ত হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে 2020 সালের মার্চ থেকে চলমান করোনা অতিমারিতে গত 24 ঘণ্টায় এতদিনের সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সংখ্যক 119 জন মৃত্যুবরণ করেছেন। আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা যোগ করে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14,172 জন। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 5,268 জনের দেহে। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 888,406 জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 24 ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় 14,628 জনের, আর 24 ঘণ্টায় শনাক্তের হার 21.59%। এর আগে চলতি বছরের 19 এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক 112 জনের মৃত্যু হয়েছিল। গত 25 জুন মারা যান 108 জন, আর গত 24 ঘণ্টায় মারা যাওয়া 119 জনের মধ্যে 24 জন ঢাকার, এছাড়া চট্টগ্রামে 22 জন, রাজশাহীতে 22 জন, খুলনায় 32 জন, বরিশালে 2 জন, সিলেটে 5, রংপুরে 5 এবং ময়মনসিংহে 3 জন মারা গেছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয়, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ। সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গ্রেফতারকৃত ব্যক্তিকে বিদ্যমান রহমান বিধি বিধান মতে জিজ্ঞাসাবাদ করা হয়। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্টের সময়ে বাধা দিলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। সরকারি অফিসে হামলা চালিয়ে নথিপত্রে আগুন দেওয়ার ঘটনাও এসব ঘটনা মানবাধিকার সংগঠনগুলো বক্তব্য বিবৃতিতে কিছুই বলে না। ভারতের সামরিক স্থাপনায় প্রথমবারের মতো ড্রোন হামলা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। জম্মু বিমানবন্দরে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটার পর তা নিয়ে এখন তদন্ত চলছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের জম্মু বিমানবন্দরে বিমানবাহিনীর স্টেশনে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ হয়েছে। সংবাদ সংস্থা সূত্র প্রকাশ, ড্রোনের সাহায্যে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ রোববার ভোরের ওই ঘটনায় বিমানবাহিনীর দুজন কর্মী আহত হয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে এবং ঠিক কীভাবে ওই বিস্ফোরণ হয়েছে তার তদন্ত শুরু হয়েছে। জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতীয় বিমানবাহিনীর অধীনে রয়েছে। আজ রোববার ভোর 1:37 ও 1:42 দুটি বিস্ফোরণ হয়। প্রথমটি বিমানবাহিনীর প্রযুক্তি বিভাগ চত্বরে একটি ভবনের উপরে এবং দ্বিতীয়টি বিস্ফোরণ হয় খোলা জায়গায়। এদিকে ওই বিস্ফোরণের পরেই আম্বালা, পাঠানকোট ও অবন্তিপুরা বিমানঘাটিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের কোনো সামরিক ঘাঁটিতে এই প্রথম ড্রোন হামলার ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে। সেজন্য বিস্ফোরণের তীব্রতা বেশি না হলেও ভারতীয় বিমানবাহিনী ওই ঘটনাকে কেন্দ্র করে তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন এয়ার মার্শাল বিক্রম সিং। আজ সকালে সহকারী বিমানবাহিনীর প্রধান HS অরোরার সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তদন্তকারীরা মনে করছেন বিমানবাহিনীর স্টেশনে মোতায়েন যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলোকেই টার্গেট করা হয়েছিল, কিন্তু কোনোভাবে ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কেন্দ্রীয় বোমা বিশেষজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ রাজ্য করার দাবি জানানোই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল। আজ শিখাদেবীর বাড়ির কাছে একটি ক্লাবের সামনে অবস্থানে বসে ডাবগ্রাম দুই তৃণমূল যুব কংগ্রেসের প্রতিনিধিরা। এলাকার বিধায়ক রাজ্যভাগের কথা বলার প্রতিবাদে ধর্ণা অবস্থানে বসেন তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীরা। ডাবগ্রাম দুই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রনি পালের নেতৃত্বে ওই ধর্ণা অবস্থান কর্মসূচি পালিত হয়। তৃণমূলের ধর্ণা অবস্থান প্রসঙ্গে শিখাদেবী বলেন, তিনি এমন কিছুই বলেননি যে তার বিরুদ্ধে অবস্থানে বসতে হবে। যারা অবস্থানে বসেছেন তাদের অধিকাংশই 100 দিনের কাজের প্রকল্পের শ্রমিক। তাদের দলের নিজস্ব কোনো লোক নেই বলেও বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় মন্তব্য করেন। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানানোই গত বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনী হাশদ আশ-শাবির সামরিক কুচকাওয়াজ শত্রুদের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। এই মহড়ায় দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি নিজে উপস্থিত ছিলেন। হাশদ আশ-শাবি বাহিনীর তথ্য কর্মকর্তা মাহান্দ আল আকাবি আজ এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই কুচকাওয়াজের মধ্য দিয়ে শত্রুদের অপপ্রচার নস্যাৎ করা হয়েছে। হাশদ আশ-শাবি যে দেশরক্ষায় সদা সোচ্চার এবং অতীতের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী তা সবার কাছে তুলে ধরা হয়েছে। গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাশদ আশ-শাবি সামরিক কুচকাওয়াজের আয়োজন করে। কুচকাওয়াজ পরিদর্শন করেছেন ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি। তিনি এ সময় সন্ত্রাস দমনে হাশদ আশ-শাবির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, হাশদ আশ-শাবি ইরাকের গর্ব। এই বাহিনী সাহসিকতা ও আত্মত্যাগকে আমি সম্মান জানাচ্ছি। বাকুবা শহরে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। গতকালের কুচকাওয়াজে এই বাহিনীর কিছু সামরিক সক্ষমতাও প্রদর্শন করা হয়। 7 বছর আগে ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি এক ফতোয়ার মাধ্যমে দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আল বুকার্ক শহরে হট এয়ার বেলুন দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। পুলিশ জানিয়েছে বেলুনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পড়ে, এ কারণে ওই এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় সেখানকার প্রায় 13,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। পরে বিদ্যুৎ সংযোগ আবারও চালু হয়েছে। পুলিশ জানিয়েছে, বেলুন দুর্ঘটনায় প্রথমে 4 জন মারা যায়, আহত আরও 1 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখানে মারা যান তিনি। তবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। শহরের মেয়র টিম কেলার টুইটার বার্তায় জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই জানানো সম্ভব নয়। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুযায়ী আমরা দেশে 20,000 থেকে 30,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে চাই। ইরানে বর্তমানে মাত্র 1,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদিত হয়। সালেহি গতকাল ইরানি সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে যে 1,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় তা আসে বুশের পরমাণু স্থাপনা থেকে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইসমাইল বাকায়ে হামানে উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থাগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, অবাধে ত্রাণ তৎপরতা চালানোর স্বার্থে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন একাধিপত্যকামিতা ও স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সারা বিশ্বের জন্য জরুরি হয়ে পড়েছে, কেননা আমেরিকার এই আচরণ শুধুমাত্র একটি বা কয়েকটি দেশের জন্য হুমকি হয়ে ওঠেনি, বরং সমগ্র বিশ্বের জন্য তা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইসমাইল বাকায়ে হামানে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক পরিষদের আন্তর্জাতিক সম্মেলনে এ বিষয়ে বক্তব্য তুলে ধরেছেন। তিনি উন্নয়নশীল বিভিন্ন দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থাগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, অবাধে ত্রাণ তৎপরতা চালানোর স্বার্থে একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় হয়ে এসেছে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার উপরও তিনি জোর দেন। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দুদিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, মার্কিন স্বেচ্ছাচারিতার পরিণতি আন্তর্জাতিক সম্পর্কের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলছে, আর দ্বিতীয়ত, এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জাতিসংঘের সদস্য সব দেশেরই দায়িত্ব। বাস্তবতা হচ্ছে, মার্কিন সরকার স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও অধিকারকে লঙ্ঘন করছে, অন্যায় নিষেধাজ্ঞা দিয়ে, অর্থনৈতিক চাপ দিয়ে, প্রচারণা ও সাংস্কৃতিক যুদ্ধ চালিয়ে এবং মনস্তাত্ত্বিক প্রচারণা চালিয়ে জাতিগুলোর অধিকার পদদলিত করছে। এভাবে বহু দেশকে তারা দুর্বল করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠার মানসিকতা থেকেই স্বেচ্ছাচারিতার জন্ম হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মার্কিন সরকার শুধু নিজেরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই ক্ষান্ত হয়নি, অন্য দেশকেও তাদের সহযোগী হতে উস্কানি দিচ্ছে। ওয়াশিংটন আন্তর্জাতিক সমাজকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর যে চেষ্টা করছে তাতে যে কেবল ইরানই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, আন্তর্জাতিক ব্যবস্থার উপরও আঘাত। এ কারণে সব দেশের উচিত মার্কিন স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কেননা এ ধরনের আচরণ করতে অন্যরাও উৎসাহিত হবে। এ কারণে ভিয়েনায় ইরানের রাষ্ট্রদূত বলেছেন, মার্কিন স্বেচ্ছাচারিতা মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে বহুপাক্ষিক ব্যবস্থা জোরদার করা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে এবারে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে কৃষি গবেষণা, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি বিষয়ক শিল্প সম্প্রসারণে বিশেষ অবদানের জন্য এবছর 27 জন উদ্যোক্তা ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয়েছে। আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এ সময় গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, আমরা কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছি। এখন তো করোনা ভাইরাসের যুগ, মাত্র 10 টাকায় একজন কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। সেই সাথে কৃষি উপকরণের যে টাকা, সেটা তাদের কাছে সরাসরি যাতে ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, সেই ব্যবস্থাটাও আমরা করেছি। এ সময় করোনা মোকাবেলায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের যে উন্নয়ন, তাতে আমরা যথেষ্ট এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলো এই করোনা আসার পর বাংলাদেশ শুধু নয়, বিশ্বব্যাপী একটা স্থবিরতা এসে গেছে, যেটা সব থেকে দুঃখজনক। আমাদের মতো ঘন বসতিপূর্ণ দেশের জন্য সব থেকে কষ্টকর। আমরা ইতিমধ্যেই করোনাকালীন সময়ে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। সরকার প্রধান বলেন, যেহেতু করোনায় আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বাড়ছে, কাজেই সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন।
দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, কাজে এক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা, যেহেতু করোনা আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, এবারের সর্বাত্মক লকডাউন সফল করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী থাকবে। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, এবারের লকডাউন না মানলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করব যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, স্যানিটাইজ করবেন এবং লকডাউনটা আপনারা মেনে চলবেন। যদি আমরা না মানি, আমাদের মৃত্যুর সংখ্যা বাড়বে, আক্রান্তের সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা আসমাউল হুসনা।
আসমাউল হুসনা,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 36তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বজগতে আমাদের অবস্থানকে বুঝতে হলে তার আগে খানিকটা বুঝতে হবে মহান আল্লাহর নামগুলোর অর্থ ও তাৎপর্য। মহান আল্লাহর চেয়ে শ্রেয় ও উচ্চতর কিছু থাকা অসম্ভব। এই নামটি পবিত্র কোরআনে মোট 8 বার এসেছে। একবার এসেছে মহান আল্লাহর হাকিম নামের সঙ্গে, দুইবার মহান আল্লাহর আলিম নাম ও 5 বার তার কাবির নামের সঙ্গে। মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম রেজা আলাইহিসসালাম বলেছেন, মহান আল্লাহ নিজের জন্য অনেক নাম বাছাই করেছেন যাতে ঐসব নামে তাকে ডাকা হয়। আল্লাহকে ঐসব নামে ডাকা না হলে তিনি পরিচিতি লাভ করবেন না। মহান আল্লাহ নিজের জন্য প্রথম যে নাম বেছে নিয়েছেন তা হল আলিউল আজিম, তথা সর্বোচ্চ মাত্রায় গৌরবান্বিত বা সবচেয়ে বড়। কারণ তিনি সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ।
আলিউ শব্দের মূল হচ্ছে আলা, আলাউ তথা উন্নততর, উচ্চতর ও শ্রেয়। মহান আল্লাহর আলী নামও তাঁর আজিম নামের মতোই তথা বড় বা মহিমান নাম। এই বাস্তবতা তুলে ধরে যে মানুষের কল্পনা সবচেয়ে বড় বা মহান হিসেবে যা কিছু ধারণ করা কল্পনা করতে পারে, মহান আল্লাহ তার চেয়েও অনেক অনেক বেশি বড়। মহান আল্লাহর সত্তার স্বরূপ বোঝার সাধ্য কোনো মানুষের নেই। তবে এই দুই নামের পার্থক্য হল, আজিম হচ্ছে এমন বড় বা শ্রেষ্ঠত্ব যে তার মোকাবেলায় মানুষ ও সমগ্র সৃষ্টিকুল অতি ক্ষুদ্র ও তুচ্ছ। অন্যদিকে আলী নামের অর্থ, তিনি এতই উচ্চ পর্যায়ের যে কোনো হৃদয় বা কল্পনাও করতে পারে না, এবং কোনো পূর্ণতা ও শ্রেষ্ঠত্বই মহান আল্লাহর পূর্ণত্ব ও শ্রেষ্ঠত্বের সঙ্গে তুলনারই যোগ্য নয়।
মহান আল্লাহ আলী নামের প্রকাশ ঘটিয়ে বান্দা বা সৃষ্টিকুলের উপর নিজেকে তুলে ধরেন, যাতে তার সৃষ্টির মর্যাদাও বেড়ে যায়। তার এই বান্দারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন এবং আল্লাহর প্রতি তাদের আত্মসমর্পণ, বিনম্রতা ও বন্ধুত্ব এবং ভালোবাসা সীমাহীন হয়ে পড়ে। আর এ অবস্থায় তারা আল্লাহ ছাড়া অন্য কাউকেই সম্মানিত ও বড় হিসেবে দেখতে পান না। এ ধরনের বান্দা প্রতি মুহূর্তে নিজেকে অতি মহান উপাস্যের আশ্রয়ে দেখতে পান এবং মহান আল্লাহ তার এই দাসদের দাসত্বের পর্যায়কে উন্নত করেন। মহান আল্লাহর প্রতিনিধিত্বের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মহান আল্লাহর এই নামের সর্বোচ্চ প্রতিচ্ছায়া। তাই নামাজের রুকুতে তিনি তিনবার বলতেন, সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি, এর অর্থ, পবিত্র আমার অতি উচ্চ মহান প্রতিপালক এবং আমি তার প্রশংসা করছি। এরপর সিজদায় গিয়ে তিনবার তিনি বলতেন, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, অর্থাৎ পবিত্র উচ্চ মর্যাদা সম্পন্ন আমার প্রভু এবং আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাই মহানবীর উম্মত হিসেবে আমরাও নামাজের রুকু ও সিজদায় এই দুই বাক্য উচ্চারণ করে থাকি।
নামাজের রুকুতে এইভাবে মহান আল্লাহর প্রতি আমরা সম্মান দেখিয়ে থাকি এবং মহান আল্লাহর মহত্ব ও শ্রেষ্ঠত্বকে আমরা রুকুতে স্মরণ করি। মহান আল্লাহর অন্তহীন শ্রেষ্ঠ গৌরবের কাছে মাথা নুইয়ে আমরা তাঁর মহত্বের ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে থাকি। মহান আল্লাহর প্রতি সেজদার অর্থ হল, আল্লাহর সামনে আমরা কেবলই নত যেন নই, একই সঙ্গে পুরোপুরি আত্মসমর্পিত। এ অবস্থায় বিনম্র ও ভীতি বিহ্বল চিত্তে মহান আল্লাহর উচ্চতর নাম উচ্চারণ করে আমরা তার সর্বশ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেই, আর এ অবস্থা হচ্ছে মহান আল্লাহর ইবাদতের সর্বোত্তম অবস্থা।
মহান আল্লাহ কখনো কখনো সর্বোত্তম প্রতিপালক হিসেবে নিজ দাসদেরকে কল্যাণের দিকে উৎসাহিত করেন, যাতে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মর্যাদা পেতে পারে। সূরা লাইলের ১২ থেকে ২১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমার দায়িত্ব পথ প্রদর্শন করা, আর আমি মালিক ইহকালের ও পরকালের, অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি, এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে, যে মিথ্যা প্রতিপাদন করে ও মুখ ফিরিয়ে নেয় এবং অচিরেই সর্বাধিক সাবধানীকে তথা খোদা সচেতনকে তা হতে দূরে রাখা হবে, যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং আল্লাহর কাছে কেউই প্রতিদান লাভের কোনো অধিকার রাখে না আল্লাহর দেয়া সম্পদ অন্যকে দানের বিনিময়ে, কেবল তার মহান প্রতিপালকের বা রাব্বিয়াল আলার সন্তুষ্টি কামনা ব্যতীত। কেবল এই ধরনের দানশীলরাই অতিসত্বর সন্তোষ লাভ করবে।
আলা বা আলাও বলতে কখনো বলদর্পিতা ও অহংকারকেও বোঝানো হয়।
যেমন ফেরাউন বলত, আনা রাব্বু কুমল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক বা উপাস্য। ফেরাউন পৃথিবীর উপর কর্তৃত্বের খাহিস রাখত বলেই বড় উপাস্য হবার দাবি করত। অথচ মহান আল্লাহ এমন লোকদের শ্রেষ্ঠত্ব দান করেছিলেন যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হত না, কর্তৃত্বকামী ছিল না ও অশান্তি সৃষ্টি করত না। সূরা কাসাসের 83 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, এই পরকাল আমি তোমাদের জন্য নির্ধারিত করি, যারা দুনিয়ার বুকে আলিত্য বা গর্ব প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না। খোদা সচেতনদের জন্য রয়েছে শুভ পরিণাম। কেউ যদি সম্মান পেতে চায় তাহলে তার উচিত আল্লাহর মোকাবেলায় বিনম্র হওয়া। যে আল্লাহর মোকাবেলায় নত জানু হয় আল্লাহ তাকে মর্যাদা দান করেন বলে হাদিসে রয়েছে। আর বিনম্রতা হচ্ছে দরিদ্রতম ব্যক্তিত্বর যদি সত্য কথা বলে তা মেনে নেয়া, আর সত্য বা বাস্তবতাকে অস্বীকার করাই হচ্ছে অহংকার করা।
মহান আল্লাহ সূরা বাকারার 206 নম্বর আয়াতে বলেছেন, আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তখন তার অহংকার ও একগুয়েমি তাকে পাপ উদ্বুদ্ধ করে, সুতরাং তার জন্য দোজখই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতর ঠিকানা। মহান আল্লাহর আলী নামের প্রতিচ্ছায়া দেখা যায় হজরত মুসা নবী আলাইহিসসালামের মধ্যেও। তিনি ছিলেন মহান আল্লাহর বিনম্রতম দাসদের অন্যতম। তিনি প্রথমে প্রবল পরাক্রান্ত ফেরাউনকে সুপথে আনার মিশনে তার কাছে যেতে ভয় পাচ্ছিলেন, কিন্তু মহান আল্লাহ তার ভয়কে সাহসে রূপান্তর করতে বললেন, ভয় পেও না, তুমি কর্তৃত্বশীল বা আলো। অর্থাৎ কেবল মুসাই ফেরাউনের উপর বিজয়ী হতে সক্ষম, কারণ মহান আল্লাহর আলা বা শ্রেষ্ঠত্বের ছায়া পড়েছে তার উপর। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, 27 জুন রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মধ্যরাতে অভিযান, 6 কক্ষ সিলগালা, দৈনিক প্রথম আলো। সময় মতো উৎপাদনে না আসায় কয়লাভিত্তিক 10 বিদ্যুৎ কেন্দ্র বাতিল, দৈনিক ইত্তেফাক। সিনহা হত্যার বিচার শুরু, প্রদীপ সহ 15 আসামির বিরুদ্ধে চার্জ গঠন, দৈনিক কালের কণ্ঠ। হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ ভিত্তিহীন বলেছেন কাদের, দৈনিক যুগান্তর। লকডাউন তামাশায় পরিণত হয়েছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দৈনিক মানবজমিন। এবং সর্বাত্মক লকডাউন, মাঠে থাকবে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, পশ্চিমবঙ্গ ফিনকর্প থেকে কর্মীদের বেতন দিতেন দেবাঞ্জন, ব্যাংক লেনদেনেও জালিয়াতি, দৈনিক আনন্দবাজার পত্রিকা। কাশ্মীরে 370 ধারা না ফেরালে 371-এর সংশোধন হোক, পরামর্শ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং দৈনিকটির আরেকটি খবরের শিরোনাম, করোনা টিকার জোড়া ডোজেও মিলছে না রেহাই, ডেল্টা প্লাসে আক্রান্ত বৃদ্ধা।
শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, করোনার কারণে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর কোনো কোনোটিতে কিছু ছাত্র অবৈধভাবে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে দুটি হলে অভিযান চালিয়ে 3টি করে ছয়টি কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহিরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম এসএম হলে গতকাল শনিবার রাত 10:30 দিকে শুরু হওয়া অভিযান চলে রাত 1:00 পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর নেতৃত্বে অভিযানে জহুরুল হক হল ও এসএম হলের প্রাধ্যক্ষ, হল দুটির আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্য এবং ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের কর্মকর্তারা অংশ নেন।
সিনহা হত্যার বিচার শুরু, প্রদীপ সহ 15 আসামির বিরুদ্ধে চার্জ গঠন, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কারান্তরিন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 15 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হল। রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত চার্জ গঠনের আদেশ দেন। সেই সঙ্গে প্রদীপ সহ 10 আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম। রোববার সকাল 10:30 প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে আসামিদের কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। কঠোর নিরাপত্তায় কাঠগড়ায় তোলা হয় 15 আসামিকে। প্রিজন ভ্যান থেকে আসামিদের নামানোর সময় কান্নার রোল পড়ে স্বজনদের মধ্যে।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্যতা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ। ওবায়দুল কাদের রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা জানান। সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনা প্রেক্ষিতে গ্রেফতার ব্যক্তিকে বিদ্যমান বিধিবিধান মতে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানান ওবায়দুল কাদের। বিভিন্ন সময়ে ঢালাওভাবে গুমের অভিযোগ করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরবর্তীতে এসব মিথ্যা প্রমাণিত হয় যা অতি সম্প্রতি দেখা গিয়েছে।
দৈনিক ইত্তেফাক এক খবরে লিখেছে, সময় মতো উৎপাদনে না আসায় সরকার কয়লাভিত্তিক 10টি পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ রোববার বেলা 11:30 দিকে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন চিন্তা এসেছে, নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। এর অংশ হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে। 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বাদ দেওয়া হয়েছে কারণ তারা সময় মতো উৎপাদনে আসতে পারেনি।
এটি দৈনিক মানব জমিনের খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিমধ্যে সরকার পুনরায় লকডাউন ঘোষণা করেছে যা এখন তামাশায় পরিণত হয়েছে। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহীনতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। গরিব সাধারণ মানুষ দিন আনে দিন খায়। শ্রেণীর মানুষের খাদ্যের ব্যবস্থা না করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনই কার্যকর হতে পারে না। রোববার দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক খবরে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে 1 জুলাই বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পুলিশ বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার বিভিন্ন বিভাগের কর্মসম্পাদন চুক্তি শেষে সচিবালয়ে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে, করোনা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে, অন্য দেশ ভিসা দিতে চাইবে না। দেশের হাসপাতালের চিত্র তুলে ধরে তিনি জানান, এখনও হাসপাতালে যথেষ্ট বেড আছে, ওষুধের কোনো ঘাটতি নেই।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, এবার রাজস্থানীয় হানা করোনার ডেল্টা প্লাস। এই নতুন স্ট্রেনে আক্রান্ত হলেন এমন এক বৃদ্ধা যিনি টিকার দুটি ডোজেই নিয়েছিলেন, তবু তার শরীরে মিলল সংক্রমণ। 65 বছরের ওই বৃদ্ধা বিকানিরের বাসিন্দা, টিকার দুই ডোজ নিয়েও তার আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়ালো। স্বস্তির খবর, তিনি বাড়িতেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে গিয়েছেন। জানা গিয়েছে এর আগে 28 দিনের ব্যবধানে কোভ্যাক্সিনের দুটি ডোজে নিয়েছিলেন তিনি। গত 30 মে তার নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়, কিন্তু সে রিপোর্ট আসতে দেখা যায় তার শরীরে কোভিড-19 উপস্থিতি রয়েছে।
দৈনিক সংবাদ প্রতিদিন আরেকটি খবরে জানিয়েছে, গত বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বৈঠকের পরও সংবিধানের 370 ধারা ফের কাশ্মীরে ফিরবে এমন আশা কেউই প্রায় করছেন না। এই অবস্থায় নতুন পরামর্শ দিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মোজাফফর হোসেন বাঘ। তার মতে 370 ধারা না ফেরানো হলেও 371 ধারায় কাশ্মীরের নাম জুড়ে দেওয়া যেতে পারে, তাহলেই সমস্যার সমাধান হবে। ঠিক কি আছে সংবিধানের 371 অনুচ্ছেদে? আসলে দেশের উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে তথা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম প্রভৃতিকে কয়েকটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এই ধারায়, তবে এই ধারায় কাশ্মীরের কোনো উল্লেখ নেই। মুজাফফর হোসেন বাগ আরজি জানিয়েছেন, এই অনুচ্ছেদেই ঢুকিয়ে দেওয়া হোক কাশ্মীরের নামও, তাহলে উত্তর পূর্বের রাজ্যগুলির মতোই বিশেষ মর্যাদা পাবে কাশ্মীর। সেক্ষেত্রে আর 370 ধারা ফিরিয়ে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রয়োজন পড়বে না।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা, আদর্শ মানুষ গড়ার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 16 পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শিশুদের সুস্বাস্থ্য ও আনন্দময় পরিবেশ তাদের শিক্ষণ এবং উন্নয়নের জন্য খুবই জরুরি, তাই খেলাধুলা তাদের বিনোদন, শিক্ষা ও সুস্বাস্থ্যের জন্য খুবই ভালো মাধ্যম। বর্তমান যুগে শিশু স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, শিশুদের প্রতি দিন অন্তত 3 ঘন্টা শারীরিক সক্রিয়তা বজায় রাখতে হবে, অথবা প্রতি 1 ঘন্টার মধ্যে 15 মিনিট শারীরিক তৎপরতা চালাতে হবে তাদেরকে। ইসলাম ধর্ম শিশুদের শরীরকে সুস্থ ও মনকে প্রফুল্ল রাখার উপর ব্যাপক গুরুত্ব দেয়, যাতে তারা সৌভাগ্যময় জীবন গড়তে পারে, আর খেলাধুলা এ লক্ষ্য অর্জনের অন্যতম মাধ্যম। খেলাধুলা শিশু ও কিশোরদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদেরকে মানসিক শক্তিও যোগায় এবং তাদেরকে নানা ধরনের রোগ, শোক, জড়তা ও পাশ্চাত্যকামিতা থেকে রক্ষা করে। ইসলাম ধর্ম শিশু কিশোরদের খেলাধুলার উপর বেশ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার উপর সন্তানের অন্যতম অধিকার হল তাকে লেখাপড়া, সাঁতার ও তীর নিক্ষেপ শেখানো এবং তাকে সুখাদ্য ও হালাল খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য না খাওয়ানো।
যাদের শরীর সুস্থ থাকে না, তাদের মনও প্রফুল্ল থাকে না, ফলে তাদের বিচার বুদ্ধিও ভালোভাবে কাজ করে না। বলা হয় সুস্থ শরীরেই সুস্থ বুদ্ধি থাকে, আবার মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না, তাই এই দুয়ের সুস্থতা
বা অসুস্থতা পরস্পরের উপর গভীর প্রভাব ফেলে। যেসব শিশু কিশোর বা ব্যক্তি শারীরিক দিক থেকে অলস ও শরীর চর্চা থেকে দূরে থাকে, তারা অতিরিক্ত মাত্রায় মোটিয়ে যায় ও বাড়তি মেদ চর্বির অধিকারী হয়ে মানসিক প্রশান্তি ও আনন্দ থেকে বঞ্চিত হয়। এই শ্রেণীর মানুষ খিটখিটে মেজাজ ও অসুস্থ চিন্তার অধিকারী হয় এবং কলহপ্রিয় হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা ও চিত্ত বিনোদনকে গুরুত্ব দিতেন, যাতে ইসলাম ধর্মে শুষ্কতা ও হিংস্রতা স্থান করে না নেয়। শিশু কিশোরদের খেলাধুলা ও শরীরচর্চা হতে হবে এমন, যাতে তা সুস্থতার পাশাপাশি তাদের জন্য চিত্ত বিনোদনেরও মাধ্যম হয়। 2 বছর বয়স হওয়ার আগে শিশুরা কোনো শ্রমসাধ্য ব্যায়াম ও কাজ করার শক্তি অর্জন করে না, তাই 2 বছর বয়স হওয়ার আগে শিশুদের জন্য সর্বোত্তম ব্যায়াম হচ্ছে তাদেরকে একটি বল দিয়ে খেলতে দেয়া ও হাঁটার সুযোগ দেওয়ার মতো খুব সহজ খেলার ব্যবস্থা করা। আর 2 বছর বয়সের চেয়ে বড় হতে থাকার পর শিশুর অভিভাবকরা তাকে নানা ধরনের জ্ঞান শেখানোর ব্যবস্থা করতে পারেন।
শিশুদের জন্য শরীরচর্চা শুরুর সবচেয়ে ভালো বয়স হল 6 থেকে 7 বছর বয়স। এর আগে শিশুদের শরীরচর্চার মধ্যে খেলাধুলার উপাদান থাকা উচিত, যাতে শরীরচর্চাকে ক্লান্তিকর বা কষ্টকর কিছু মনে না হয়। শিশুদের জন্য শরীরচর্চা হওয়া উচিত বহু ধরনের, যাতে তাদের শরীরচর্চা বা ব্যায়ামে একঘেয়েমির পরিবর্তে আনন্দদায়ক বৈচিত্র্য থাকে। শিশুদের এসব শরীরচর্চার পদ্ধতিগুলো হতে হবে তাদের বয়স ও শরীরের ক্ষমতার উপযোগী, যাতে শিশুরা নিজ থেকেই এসব শরীরচর্চাকে গুরুত্ব দেয় এবং এসব খেলাধুলা বা শরীরচর্চা তাদের উপর চাপিয়ে দেওয়া কাজ বলে মনে না হয়। বয়সের আলোকে কোন ধরনের খেলা শিশুর জন্য সবচেয়ে ভালো সে বিষয়ে অভিভাবকদের ধারণা থাকা উচিত। শিশু বিষয়ক কোনো গবেষকের মতে 6 বছর বয়সের চেয়েও বড় শিশুদের দৈনিক অন্তত 1 ঘন্টা বা কারো কারো মতে তারও বেশি সময় শরীরচর্চা করতে হবে। অবশ্য এই শরীরচর্চা যে এক টানা 1 ঘন্টা হতে হবে তা নয়। শরীরচর্চা ও খেলাধুলা অসুস্থতা ও অলসতা দূর করে এবং সামাজিক ও ব্যক্তিগত দায়িত্ব পালন সহ নানা তৎপরতার জন্য মানুষকে উপযুক্ত করে তোলে। শিশু ও কিশোরদের আচার আচরণের উপরও এর প্রভাব রয়েছে।
কোনো কোনো খেলাধুলা এমনই যে সেসব খেলাধুলা শিশু কিশোরদের শরীরের সুরক্ষার পাশাপাশি তাদের মধ্যে বীরত্ব, দয়া, ক্ষমাশীলতা, মহানুভবতা, দৃঢ়তা, সাহসিকতা, ত্যাগ, জুলুমের বিরোধিতা ও মজলুমের প্রতি মমত্ববোধের চেতনা সৃষ্টি করে। যেসব মানুষ শারীরিক সক্রিয়তার উপযোগী কাজকর্ম ও খেলাধুলা বা শরীরচর্চায় নিয়োজিত থাকেন, তারা তুলনামূলকভাবে এক্ষেত্রে নিষ্ক্রিয় ও অলস ব্যক্তিদের তুলনায় বেশি দিন বাঁচেন ও বেশি সুস্থ দেহ আর মনের অধিকারী হন। দলবদ্ধ খেলাধুলা শিশু কিশোরদের মধ্যে সামাজিক চেতনা জোরদার করে এবং কঠিন কাজ ও চ্যালেঞ্জের মোকাবেলায় অধ্যবসায় আর প্রতিরোধের চেতনা জাগিয়ে তোলে। হাডুডু এ ধরনের একটি খেলা যা শরীরচর্চার পাশাপাশি সামাজিক চেতনাগুলো জোরদার করে। দলবদ্ধ খেলা শিশু কিশোরকে সামাজিক বিষয়ে ব্যক্তিকেন্দ্রিকতা পরিহারের শিক্ষা দেয়।
সুশৃঙ্খল ও পরিকল্পিত খেলাধুলা শিশুর হাড় সহ নানা অঙ্গ প্রত্যঙ্গকে যথাযথ মাত্রায় পরিপক্কতা লাভে সহায়তা করে এবং তাদেরকে বাড়তি ওজন ও হৃদরোগের সহায়ক পরিবেশ থেকে দূরে রাখে। চিকিৎসকরা বলে থাকেন, যেসব ব্যক্তি শৈশব ও কৈশোরে খেলাধুলা ও শরীরচর্চা করেনি তারা মধ্য বয়সে হাড়ের নানা রোগের শিকার হতে পারে। খেলাধুলা ও শরীরচর্চা শিশু কিশোরদের শরীরের নানা অংশে রক্ত প্রবাহকে সচল রাখে, ফলে তাদের নানা অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক ও সুস্থ থাকে। শৈশব ও কৈশোরে খেলাধুলা ও শরীরচর্চায় অভ্যস্ত ব্যক্তিরা মধ্য বয়সে ও এমনকি বৃদ্ধ বয়সেও তা অব্যাহত রাখতে পারেন সহজেই এবং এর ফলে তারা দেহ ও মনকে সতেজ রাখতে সক্ষম হন। তাই খেলাধুলা ও শরীরচর্চাকে শৈশব থেকে গুরুত্ব দেওয়া উচিত, সৌভাগ্যময় জীবন গড়ার স্বার্থেই।
বর্তমান যুগে টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ও কম্পিউটার গেম ইত্যাদি শিশু কিশোরদের শারীরিক এবং মানসিক ক্ষতি সাধন করছে। তাই শিশু কিশোররা যাতে এতে খুব বেশি আসক্ত না হয় সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। তো শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনার সময় ফুরিয়ে এলো, কথা হবে আবারও আগামী আসরে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের কাছে 7,000 পাল্লার ড্রোন রয়েছে বলে জানালো IRGC। আটলান্টিকে ইরানি নৌবহরের উপস্থিতিতে আতঙ্কে শত্রুরা। অনির্দিষ্টকাল ধরে ভিয়েনা আলোচনায় অংশ নেবে না বলে ইরানের হুঁশিয়ারি। পরমাণু স্থাপনায় নজরদারির চুক্তি বাস্তবায়নেও বাধ্য নয় তেহরান। বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই দিনে প্রাণ গেছে 119 জনের, শনাক্ত হয়েছে 5,268 জন। এবং ভারতের জম্মু বিমানবন্দরের সামরিক স্থাপনায় দুই বিস্ফোরণের পর সন্দেহ করা হচ্ছে ড্রোন হামলার, তদন্ত চলছে। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության զայնի հայերեն ռադիո ժամն եք լսում։